مركز الهدى .com.
لا إله إلا الله. আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনে ফিকির নিয়ে বসার তৌফিক নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। বিশেষভাবে আমি শুকর আদায় করছি, আল্লাহ তাআলা আমাকে আপনাদের খেদমতে হাজির হওয়ার বসার তৌফিক নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে বাধ্যতে এমন অবস্থা ছিল না যে আমি আপনাদের কাছে এসে এই মুহূর্তে বসতে পারব, হাজির হইতে পারব, আল্লাহ তাআলা আসান করে দিয়েছেন, রাস্তা খুলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখানে আপনাদের হযরত ইমাম সাহেব, খতিব সাহেব আছেন, আরো উলামায়ে কেরাম আছেন, আপনারা কেন যে আমাকে স্মরণ করেছেন তা আমি বুঝতে পারছি না। আমার জন্য তো ঠিক আছে, আমি আপনাদেরকে পেয়েছি, কিন্তু আপনারা কেন স্মরণ করছেন তা আমার বুঝে আসছে না। তো যেহেতু হুকুম হয়েছে আল্লাহ তাআলা হাজির করেছেন, দু একটি কথা আরজ করার চেষ্টা করব, আল্লাহ তাআলা সহি বলার তৌফিক নসিব করেন। যেহেতু রাত অনেক হয়ে গেছে, আমি ভূমিকা ছাড়াই কথা শুরু করছি। আমাদের প্রথম যে কথাটা বোঝা দরকার, মনে রাখা দরকার, সেটা হল আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন ইসলাম দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নামত ইসলাম, আলহামদুলিল্লাহি আলা নিয়মাতিল ইসলাম। আল্লাহর হামদ পেশ করছি, আল্লাহর শুকর আদায় করছি, ইসলামের নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই দ্বীনের প্রচার প্রসার এবং এই দ্বীনের সংরক্ষণ, এই দ্বীন যাতে সবার মধ্যে এসে যায়, এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের অনেকগুলো মেহনত, দ্বীনের জন্য মেহনতের অনেকগুলো রাস্তা খুলে দিয়েছেন আমাদের জন্য। ওই মেহনতগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ এবং অনেক উপকারী মেহনত হল দাওয়াতে তবলিগের মেহনত। দ্বীনের প্রতিটি মেহনত উম্মতের হাতে আমানত, দ্বীনের প্রতিটি মেহনত উম্মতের হাতে আমানত। এই দাওয়াতে তবলিগের আদিম শান, এই বিশাল এই মেহনত, এটা উম্মতের হাতে কি আমানত। এই আমানত যাতে যথাযথ বাকি থাকে, সংরক্ষিত থাকে, এই আমানতের কোনো ধরনের কোনো খেয়ানত না হয়, এদিকে খেয়াল রাখা সবার উপর ফরজ। সবার উপর কি ফরজ? এখন এই মেহনতের উপর বিশাল এক পরীক্ষা এসে পড়েছে, পরীক্ষা আসে, পরীক্ষা মুমিনের জিন্দগিতে আসে। পরীক্ষা আসতে মুমিনের দায়িত্ব হল পরীক্ষাতে পাশ করা, পরীক্ষাতে কি করা, পাশ করা, বুঝা, শরীয়তের বিধান জানার চেষ্টা করা যে এই পরীক্ষাতে আমি কিভাবে পাশ করব। যদি তা করতে পারি তাহলে আমরা এই আমানতের হক আদায় করলাম, যদি তা না করতে পারি তা আমানত লঙ্ঘন হল, আমানতের খেয়ানত হল। এখন যে অবস্থা, এই পরীক্ষাতে কিন্তু আমরা অনেকেই পাশ করছি না, কেন? যে সমস্যা দেখা দিয়েছে, যে মুসিবত এসেছে, দরকার ছিল এই ক্ষেত্রে হক কোনটা এটা সবাই বুঝার কি করা চেষ্টা করা, হকটা বুঝে সবাই হক মেনে নেওয়া, বিভক্ত না হওয়া, বিভক্ত না। কিন্তু আমরা বিভক্ত হয়েছি কি হয়নি? এই মেহনতের মধ্যে এই বিভক্তি, এটাকে আপনার কখনো চিন্তা করেছেন? যেখানে এক দস্তরখানে না শুধু এক বাসনে এক পাত্রে বসে খাচ্ছে, বড়রা ছোটরা বড়দের কি খেদমত করবো, বড়রা ছোটদের খেদমত করে, যেখানে পারলে একজন আরেকজনের মুখে লোকমা উঠাইয়া যায়, এই মোহাম্মত কোথায় গিয়েছে এখন? এই যে বিভক্তি সৃষ্টি হল, এটা কি আমরা ভালো কাজ করেছি না অন্যায় করেছি? অন্যায় করেছি, আমরা অপরাধী, আমরা অপরাধী। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই অপরাধের পর এখন যদি আমরা অপরাধের মাত্রা আরো বাড়াতে থাকি ভালো কাজ হবে? কিন্তু আমরা তো বাড়াচ্ছি, আমরা বাড়াচ্ছি। দরকার ছিল, বিভক্তি হয়ে গেছে, তারপরও আরো পড়াশোনা করি, আরো বুঝাশোনা করি, বুঝাপড়া করি, করে আবার আগের হালাতে এসে যাই। করছি তা করছি না, আরেক অপরাধ। এখন আমার যেটা অনুরোধ, যে আমরা বিভক্তি ছেড়ে কি করি, হকটা বুঝার চেষ্টা করি, হকের ভিত্তিতে এক করি, এটা কিন্তু মনে রাখতে হবে। এক হইতে হবে কিসের ভিত্তিতে? হকের ভিত্তিতে এক হয়ে যায়। যদি ওই সৎ সাহস হল না, ইমান এত বছর শিখার পরও এখনো ইমানের যেটা আলিক বাতাসা বোঝার চেষ্টা করেন, ইমানের আলিক বাতাসা হল হক মানার যোগ্যতা অর্জন করা, হক মানার যোগ্যতা অর্জন করা। আমার বিরুদ্ধে যাক, আমার বাপের বিরুদ্ধে যাক, আমার ওস্তাদের বিরুদ্ধে যাক, হক মানার যোগ্যতা আমার মধ্যে আসতে হবে। হক মানার যোগ্যতা অর্জন করা, এটা হল ইমানের আলিব বাতাসা, ক খ গ। কিন্তু ওই সৎ সাহস আমাদের নাই, কেন জানি আমরা বিভক্তি আরো বাড়াচ্ছি। যদি বিভক্তিতে থাকতে চাই তো অপরাধের মাত্রা আরো যেন না বাড়ে, সেজন্য আমার একটা নসিহত, আমার একটা অনুরোধ, সেটা কি? সেটা হলো এই বিভক্তির সূত্রটা তো হলো হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরাকাতে উমের এতাত, নাকি? হযরত মাওলানা সাদ সাহেবের এতাত করতে হবে। এখন কিছু ভাই দেখছেন যে ওলামায়ে কেরাম ওনার এতাত করতে নিষেধ করেন, এই জন্য ওনারা ঠিক করেছেন যে আমাদের তো ওনার এতাত করতেই হবে, আমরা ভাগ হয়ে যাই, ভিন্ন হয়ে যাই, নাকি? এটাই তো সূত্র, না আর কোন সূত্র আছে? তো হযরত মাওলানা সাদ সাহেবের এতাত করতে গিয়ে বিভক্তি আসলো। আমি বলতে চাচ্ছি যে হযরত মাওলানা সাদ সাহেবের কিছু স্পষ্ট নসিহত আছে, কিছু স্পষ্ট নসিহত আছে ওনার। ওই নসিহতগুলো সবাই মেনে চললে কোনো সমস্যা আছে? যদি মেনে চলি তাহলে আমাদের তৃতীয় অপরাধটা কমে যাবে। তৃতীয় অপরাধটা কি? কমে যাবে। বিভক্তির পর এখন যত ধরনের গুনাহ হচ্ছে উভয় পক্ষ থেকে, কারো কম কারো বেশি সে ভিন্ন কথা, কিন্তু উভয় পক্ষ থেকে অনেক বড় বড় কবিরা গুনাহ হচ্ছে, সবাই করছে তা বলছি না, অনেকের থেকে হচ্ছে। এই কবিরা গুনাহের থেকে বেঁচে যাওয়া যাবে যদি আমরা ওই কথাগুলো মেনে চলি। আপনারা মানে মিরপুরে তো সবাই মাশাআল্লাহ, এত মাদ্রাসা মিরপুর এলাকায়, এত শিক্ষা প্রতিষ্ঠান, এখানে তো আমার মনের মধ্যে যে সবাই শিক্ষিত। আপনার তো খুব জানাশোনা আছে, পড়াশোনা আছে। হযরত মাওলানা সাদ সাহেব জামাত বারাকাতুহু আপনার নিজামুদ্দিনের এশার পরের হায়াতে সাবর মজলিসে কাকড়ালে এবং ওনার লিখিত কাগজ সবকিছুর মধ্যে একটা কথার উপর উনি খুব তাকিদ দিয়েছেন, একটা কথার উপর খুব কি দিয়েছেন, তাকিদ দিয়েছেন, সেটা হল আলেমদেরকে নিজেদের মহসিন মনে করো এবং আলেমদেরকে মুক্তাদা মনে করো, অনুসরণীয় মনে করো, তারা ভুল ধরিয়ে দিলে ওটা মেনে নাও। এ কথাগুলো কিন্তু উনি বারবার বলেছেন, নিজামুদ্দিনও কাকড়ালও এবং ওনার লেখাতেও। আলিমদেরকে মহসিন মনে করো, তারা ভুল ধরিয়ে দিলে ভুলগুলো মেনে নাও, ওটা ভুল সংশোধন করে নাও। ও আগার টোকে তো উনকা টোক না কবুল করো, বারবার বলেছেন। এই কথাটার উপর কি আমরা আছি? তো যদি ওনার এতাহাতের বরাদ দিয়ে এই বিভক্তি, তো ওনার এই কথাগুলো কেন মানছে না? এই কথাগুলো মানি, এই কথাগুলো মানলে গীবত কমে যাবে, গীবত কমে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পরস্পর সম্পর্ক নষ্ট হওয়া এটা হল এমন বড় মুসিবত, এমন বড় পাপ। এটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হালিকাহ, আল হালিকাহ, পরস্পর সম্পর্ক নষ্ট হওয়া, এটা কি হালিকাহ? হালিকাহ মানে হল মাথা মুন্ডনকারী, যে জিনিসের মাথা একবার মাথা মুন্ডিয়ে সাফ করে দেয় পুরা। এরপর রাসূল বলছেন তবে আমি এখানে মাথা মুন্ডনের কথা বলছি না, মাথা মুন্ডনের কথা বলছি না, আল হালেকার দ্বারা আমার উদ্দেশ্য হল দিনকে মুন্ডিয়ে ফেলে, দিন শেষ। পরস্পর সম্পর্ক যখন নষ্ট হয় তাহলে তখন এবাদত বন্দেগী নামাজ রোজা কবুল হয় না, সম্পর্ক ঠিক করা পর্যন্ত। এবং এই এক জিনিস অনেক গুণা টেনে আনে, বদগুমানির গুণা হয়, আন্দাজ করে বলার, অনুমান করে বিভিন্ন একজন আরেকজনের বিরুদ্ধে বলে সেই গুণা হয়, গীবতের গুণা হয়, গালমন্দের গুণা হয়, কমপক্ষে এসব গুণা তো আছেই, অনুমান করে বলা এবং অনুমান করে বলা, গীবত করা, এমনকি মিথ্যা অপবাদ একজন আরেকজনের বিরুদ্ধে লাগানো, এগুলো কিন্তু চলছে বিভিন্ন। আর এখন তো খালি এখানে এই পর্যন্ত থাকে না, আমাদের দেশে তাও এবং অন্য জায়গাও এখন এটা চলে গেছে মারপিট এবং হাতাহাতির মধ্যে। ওই গোড়ার একটা গুণা মাত্র ফসাদু জাতিল বাইন, ফসাদু জাতিল বাইন, পরস্পর সম্পর্কটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। এখন এই এক গুণা শত গুণা টেনে আনছে। তো বিভক্তিটা যদি শেষ না করতে পারি, কমপক্ষে ভদ্রতা অবলম্বন করি, শালীনতা অবলম্বন করি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কিছু সাধারণ হক আছে একের অপরের উপর, ও সাধারণ হকগুলো আদায় করি। অপবাদ কিভাবে করে একজন আরেকজনের বিরুদ্ধে, মিথ্যা কিভাবে বলে, গালি কিভাবে দেয়, তবলিগি ভাই কিভাবে গালি দেয়, তার মুখে কিভাবে গালি আসে, হুজুরের মুখে গালি আসে কিভাবে, আফসোসের বিষয় না? এই যে এখন তৃতীয় অপরাধ, এটা এক অপরাধ না, এক অপরাধের মধ্যে শত অপরাধ, তো কমপক্ষে ওই তৃতীয় অপরাধ থেকে বেঁচে থাকি যতক্ষণ ওই সৎ সাহস না হবে যে হকের ভিত্তিতে আবার এক হয়ে যাই, কমপক্ষে তৃতীয় অপরাধটা নিয়ন্ত্রণ করি, জবানটা নিয়ন্ত্রণ করি, কলমটা নিয়ন্ত্রণ করি, হাতকে নিয়ন্ত্রণ করি। মুমিন তো সংযমী হয়, মুমিনের হাত কিভাবে নিয়ন্ত্রণ হারা হয়ে যাবে, মুমিনের চোখ কিভাবে নিয়ন্ত্রণ হারা হয়, মুমিনের কান, মুমিনের জবান নিয়ন্ত্রণ হারা হতে পারে না, এগুলোকে সংযমে রাখতে হয়, সংযমে রাখতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়। তো আমার প্রথম দরখাস্ত অনুরোধ হল যে আমরা নিজেদের জবানকে, নিজেদের কলমকে, নিজেদের হাতকে নিয়ন্ত্রণ করি, নিয়ন্ত্রণ করি। আমসিক আলাইকা লিসানাক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে মুক্তি পাবো কিভাবে অশান্তি থেকে, দোযখের আযাব থেকে, প্রথম নসিহত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন আমসিক আলাইকা লিসানাক, জবানটাকে নিয়ন্ত্রণ করো, জবানটাকে নিয়ন্ত্রণ করো। আমরা সবাই, আমি আমাকে নসিহত করছি, সব ভাইয়ের কাছে অনুরোধ করছি, আমরা জবানকে নিয়ন্ত্রণ করি, আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করে। তো এই দরখাস্তের পরে দু একটা কথা আমি আরজ করার চেষ্টা করছি, বেশি সময় নেব না, অনেকক্ষণ থেকে আপনারা ইন্তজার করছেন, অল্প সময় দু একটা কথা আরজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেটা হল একটা বিষয় আমাদের অনেক ভাই বুঝতে চান, সেটা হল হযরত মাওলানা সাদ সাহেব দামত বরকাতুহুম, হযরতের এমন কি বড় অপরাধ হয়ে গেল যার কারণে এত কিছু বলা হচ্ছে ওনার বিরুদ্ধে, কি এত বড় অপরাধ হয়ে গেল? ভুল হয় মানুষের, কতজনের যে ভুল হয়, ভুল কান্না হয়, হয়েছে কিছু ভুল, তো কি সমস্যা হলো, এত এত উৎপাতের কি আছে ভুল হলে? ভুল হয়েছে, ভুল থেকে তিনি আবার রুজুও করেছেন, তারপরও কেন এত কথা? এটা কোনো কোনো ভাই বুঝতে চান, কেউ আসলে বুঝতে চান না, এমনি তর্ক জুড়ে দেন, কিন্তু কেউ কেউ আসলে বুঝতে চান। তো যারা আসলে বুঝতে চান বিষয়টা, তাদের খেদমতে আমি দু একটা কথা আরজ করছি। এই বিষয়টা বলার আগে ভূমিকা স্বরূপ একটা কথা জানা দরকার, সেটা হল ভুল কাকে বলে। ভুল, আমরা আমাদের বাংলা ভাষাতে আমরা ভুল শব্দ এত পাইকারি, ভুলের মধ্যে কত কিছু, ভাষাবিদ যারা ওরা পার্থক্য করতে পারে, অনেক সময় ভিন্ন ভিন্ন শব্দ থাকে, আরবিতে কিন্তু ভিন্ন ভিন্ন শব্দ আছে, একটা শব্দ আছে আরবিতে নিসিয়ান, নিসিয়ান বলে কাকে? এই রোজা রেখেছেন আপনি, মনে নেই আপনাদের রোজা, পিপাসা সামনে পানির গ্লাস আছে, পানি খেয়ে ফেললেন, আপনার মনে নেই, আপনাদের রোজা এই কথায় মনে নেই, পানি খেয়ে ফেললেন, এটাকে বলে ভুল, নিসিয়ান, এ রোজার কাদা করতে হয় না, মাফ। এটাও এক ধরনের ভুল। এই ভুলের আরবি নাম কি? নিসিয়ান। আচ্ছা, মনে আছে আপনার রোজাদার অজু করছেন, অজু করার সময় আপনি জানেন মনে আছে পুরা যে আমি রোজাদার, আমি রোজা, কিন্তু কুলি করার সময় বেখেয়ালিতে একটু পানি ভিতরে চলে গেছে, হয় না? এটাও এক ধরনের ভুল। রোজার কথা মনে আছে কিন্তু পানি ইচ্ছা করে যায় নাই, অনিচ্ছায় একটু পানি ভিতরে চলে গেছে, এটাও এক ধরনের ভুল। এটাকে আরবিতে বলে খাতা। এটাকে আরবিতে বলে কি? খাতা। এটা গুণ হবে না, এরকম যদি কাউ পানি অনিচ্ছা চলে যায় গুণ হবে না, কিন্তু এর ওদের কাদা লাগবে। এর ওদের কি লাগবে? কাদা। আচ্ছা, আরেকটা দেখেন, ছেলে 15-16 বছর বয়স, 18 বছর বয়স, বালেক প্রাপ্তবয়স্ক, শরীয়তের বিধান এসে গেছে তার উপর, সেহরি করেছে, রোজার নিয়ত করেছে, মা বলে কি রোজা ভাঙ, আজকে পরীক্ষা, পরীক্ষা ভালো হবে না, রোজা ভাঙ। মার কথা শুনলো, বলল রোজা ভাঙলো, ভুল করলো না? ভুল করেছে। এই ভুলটা কেমন? গুনাহ হবে কি হবে না? আর রোজা কটা কাজা করতে হবে? কাজা হবে না, কাফফারা লাগবে, কাফফারা। তো এই যে তিন প্রকারের ভুল দেখলেন আপনারা বাংলায়, আমরা সাধারণত বাংলায় ওগুলোর ভিন্ন নাম থাকবে, কিন্তু বলার সময় আমরা এক শব্দে বলি কি ভুল, আরবিতে কিন্তু শব্দ এখানে ভিন্ন ভিন্ন, একটা নিসিয়ান, আরেকটা খাতা, আরেকটা হল এই কি বলে তাম্মুত, তাম্মুত। এটা তো ওলামায়ে কেরাম জানেন, বুঝেন, এবং ইসলামী ফেক ফতোয়ার কিতাবে স্পষ্ট করা আছে কোন ভুল কোন পর্যায়ের, কোন ভুল কোন পর্যায়ের। এরকম ভাবে আমলের ভুল আর আকিদার ভুল দুটোটা কিনা এক না, আমলের ভুল আর আকিদার ভুল আসমান জমিনের ফরক। এক ব্যক্তি নামাজ ফরজ এটা বিশ্বাস করে, এই ঈমান আছে, এই ঈমান আছে, কিন্তু অবহেলা করে, অলসতা করে কোন সময় নামাজ বাদ দিয়ে দেয়, ঘুম থেকে খেয়াল করে উঠে না, উঠার ব্যবস্থা রাখে না, কাজা করে ফেলে। আরেক লোক নামাজ যে ফরজ এটাই বিশ্বাস করে না, পার্থক্য আছে কি নেই? আমলের একটা হলো আমলের ভুল আর একটা আকিদার ভুল, দুটা পার্থক্য আছে। এরকম ভাবে শরীয়তের বিধান, একটা বিধান লঙ্ঘন করা আর একটা বিধান বিকৃত করা, বিধান লঙ্ঘন করা আর একটা বিধান কি বিকৃত করা, ফরক আছে কি নাই? আসমান জমিনের ফরক। বিধান পরিবর্তন, বিধান বিকৃত করা, বিধান পরিবর্তন করা, ইচ্ছা হোক অনিচ্ছা হোক বিধান পরিবর্তন, বিধান হাত দিলাম, এটা মহাপাপ। আর একটা হল লঙ্ঘন, মানে বিধানটা মানা হল না, আমি পাপি, অপরাধী, আমার পাপ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। তো বিধান লঙ্ঘন আর বিধানের বিকৃতি, বিধানের পরিবর্তন, দুটা এক কথা আসমান জমিনের ফরক। সাধারণ গুণা আর বেদাতের গুণা পার্থক্য আছে কি নেই? বেদাতটা কিন্তু শরীয়তে হাত দেওয়া, বেদাত কিন্তু কি শরীয়তে হাত দেওয়া, এজন্য বেদাত কঠিন পাপ। সাধারণ গুণা থেকে বেদাত অনেক বড় গুণা। এই জিনিসগুলোর পার্থক্য অনেক সময় স্পষ্ট থাকে না আমাদের কাছে। আরো দেখেন, ব্যক্তি পর্যায়ের গুণা, ব্যক্তি পর্যায়ের গুণা। আর একটা হলো একবারই দশের সামনে পুরা সমাজ লিপ্ত হয়ে গেল, নিজেও করছে আরো দশজনকে গুণার মধ্যে লিপ্ত করছে, এক কথা। আরেকটা হলো উনি ওনার দুর্বলতা, নিজের ব্যক্তিগত আমলে ত্রুটি, পার্থক্য আছে না দুটোটা? আরেকটা হলো আমি একজন সাধারণ মানুষ, আমি ভুল কথা বলি, যেমন চিল্লা যখন প্রথম শুরু হয়, যে ভাইরা প্রথম চিল্লা শুরু করেন তিন দিন দশ দিনের জন্য বেরোন, তখন ওনাদেরকে বয়ান করতে দাঁড় করা যায় না? কত ভুল কথা বলে জানেননি, কি পরিমাণ ভুল বলে, কাউটার প্রতিবাদ করে বা তারা শিখছে, ও তো শিখছে, ওর কথা আবার কে দলিল হিসাবে পেশ করবে আরেক জায়গায়। কিন্তু আরেকজন হলো আমাদের খতিব সাহেব, জুমার দিন মিম্বারে বসে বয়ান করছেন, মসজিদের দোতলা তিনতলা সব ভরা এত মুসল্লি, উনি মজুয়াদিদ বলছেন, গলত মশালা বলছেন, কথার কথা, আপনারা আবার গাজবি মাফ করে দেয় আমাদের হুজুর কেরকম, কথার কথা। এই দুটোটা এক, প্রথম যে বললাম তিন দিনে বেরোয়েছে, ওরা বয়ান করতে দাঁড় করাচ্ছে, সেই বয়ানের মধ্যে ভুল বলছে, মধু বর্ণনা বলছে, ভুল মশালা বলছে ওটা, আর খতিব সাহেব এত বড় মসজিদের উনি ভুল বলছেন, দুটোটা কি এক কথা? লক্ষ লক্ষ মানুষের সামনে ভুল বলছি, হাজার হাজার মানুষ এটা নকল করতে থাকবে, উদ্ধৃত করতে থাকবে, চালাতে থাকবে নাকি? তো যদি আমি তিন দিনে দশ দিনে বের হয়ে যে ভুল বলছে বয়ান করছে তার কথার উপরে যদি আমি আপত্তি না করে চুপ থাকি, গুণ হবে? কিন্তু লাখ লাখ মানুষের সামনে তিনি বলছেন আর ভুল বলছেন, ওখানে যদি আমি চুপ থাকি আপত্তি না করি হবে না? আমি বলতে চাচ্ছি আজকাল কেন জানি আমরা পার্থক্য করতে পারি না অনেক কিছুর মধ্যে, পার্থক্য ভুলে ভুলে পার্থক্য আছে, এবং কে ভুল করছেন, কোন জায়গায় করছেন, কি বিষয়ে করছেন, এসব দিক থেকে মাত্রার মধ্যে কি হয়, পার্থক্য হয়, কোথাও চুপ থাকা যায়, কোথাও চুপ থাকা যায় না। এরপরে যেখানে চুপ থাকা যায় না সেখানেও বলতে হবে কিভাবে, কে বলবে, কিভাবে বলবে, শূদ্রাগত চেষ্টা কিভাবে করবে, সব শরীয়তে আদব কায়দা দেওয়া আছে, আমাদের জানার অভাব মানার অভাব, আমাদের জানার অভাব মানার অভাব। এটাকে এখন আমি ভূমিকা বলছি, ভূমিকা লম্বা হওয়ার কারণে এটা ভাববেন না যে আপনাদেরকে সারা রাত ধরে রাখবো, তাই না? এই পার্থক্য গুলো বোঝার খুব কি দরকার, পার্থক্য গুলো বুঝতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ ভূমিকা স্বরূপ আরেকটা কথা বলে আমি সামনে অগ্রসর হচ্ছি ইনশাআল্লাহ, সেটা হলো আমার উপর অনেকের হক থাকে, আছে না প্রত্যেক মুমিনের উপরে, যেমন ছেলের উপরে মা বাবার হক আছে না, ছেলের স্ত্রীর হক আছে না, ছেলে বিয়ে করেছে তার স্ত্রীর তার উপর হক আছে না, সন্তানের হক আছে না, তার ছাত্ররা আছে মাদ্রাসায় তাদের হক আছে না, তার অধীনে অনেকে কাজ করে তাদের হক আছে না, আছে, হক থাকে তো অনেক, সব হক চালানো যাচ্ছে একসাথে আলহামদুলিল্লাহ। কিন্তু যখন এমন পরিস্থিতি দাঁড়ায় যে এটা হলে ওটা হবে না, ওটা হলে এটা হবে না, তখন কি করবেন, সমন্বয় করা যাচ্ছে না, সমন্বয় করা যাচ্ছে না, কারণ প্রাধান্য দিতে হবে কি হবে না, এটা শরীয়তে শিখায়, এটা বিশাল একটা শাস্ত্র শরীয়তে, যেটাকে বলা হয় ফিকহুল আওলাবিয়াত, ফিকহুল আওলাবিয়াত, করণীয় এবং বর্জনীয়র মধ্যে অনেকগুলো করণীয়, এটাও করতে হবে, ওটাও করতে হবে, এরও হক আদায় করতে হবে, ওরও হক আদায় করতে হবে, এই হক আদায় করতে হবে, সেই হক আদায় করতে হবে, সমন্বয় করা যাচ্ছে না, এমন পরিস্থিতি দাঁড়ান সমন্বয় করা যাচ্ছে না, তাহলে কোনটা করবো কোনটা ছাড়বো, কোনটা আগে কোনটা পরে, এটা তো এক কথা, কোনটা আগে কোনটা পরে, সমন্বয় করলে কিভাবে সমন্বয় সম্ভব হচ্ছে না, তাহলে একটা আগে একটা পরে, কো আগে পরাও না, হলে একটা না আর একটা, কি করবেন, শরীয়ত এই সমস্ত বিধান আছে, এসব বিধান কি আছে, বিধান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখন আমি এক ভাইকে মহব্বত করি, আমার বন্ধু, আমার উপরে তার হক আছে কি নেই, আমি তাকে মহব্বত করি, সে হকের বিপরীত কোনো কিছু করে বসলো, বলে বসলো, এখন কি করব, সংশোধন করার চেষ্টা করব, সংশোধন হলো না, তারপরে কি করব, এগুলা মাসালা নাই। আমার উস্তাদ যার আমার উপর যত এহসান তার, আমার উস্তাদ ভুল বলছেন, ভুল করছেন, এই ভুলে আমি সহযোগিতা করবো না? এখন কিন্তু উস্তাদ তো আমি করব কি? উস্তাদ আমার উপর তার এহসান, আলিফবাতা থেকে আমার উস্তাদ, আলিফবাতা থেকে একবার বুখারি শরীফ পর্যন্ত আমার উস্তাদ, কিন্তু ভুল করে বলেছেন, আমার করণীয় কি? এগুলো ভাবতে হবে কি হবে না, এই বিষয়গুলো আমাদের জানার দরকার। আমরা দিনের ভাষা কিছু বিধান শিখি, অনেক বিষয় আমাদের প্রয়োজন হয় নিজের জিন্দগিতে, কিন্তু চিন্তাও করে না যে এটাও শরীয়তের বিধান, এখানে আমার বিধান আছে, আমাকে ওই বিধান শিখতে হবে, জানতে হবে। আজকাল যে সংকট আপনারা দেখছেন, এই সংকটগুলো হল এই পার্থক্যগুলো না বোঝা, এই বিধানগুলো না বোঝা, এটা হল সংকট। আমি হযরত মাওলানা সাহেব সাহেবকে মহব্বত করি, হককে মহব্বত করি, দুটোটা একসঙ্গে চলছে, হক আর মাওলানা সাহেব সাহেব একসাথে, আমার কোন সমস্যা আছে? কোনো পেরেশানি নেই, কোনো কষ্ট নেই। যখন হক আর মাওলানা সাহেব সাহেব ভিন্ন হয়ে যাচ্ছে বিভিন্ন বিষয় দেখি, আকিদার বিষয়, শরীয়তের বিধানের বিষয়, হক আর সাহেব সাহেব ভিন্ন হয়ে যাচ্ছে, এখন আমি কোনটা করব? সমন্বয় করা যাচ্ছে না। আমি সাহেব সাহেবকেও মহব্বত করি, হককেও মহব্বত করি, এখন দুটোটাকে একসাথে পাচ্ছি না, এতদিন পেয়েছি এখন পাচ্ছি না একসাথে, আমার জ্বালা কি জ্বালা না, ব্যথা কি ব্যথা না, আমার কি পেরেশানি না পেরেশানি নাই? আমি দোয়া করছি, যাদের চেষ্টা করার মতো যোগ্যতা আছে তারা চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না সমন্বয়, দুইটাকে আর একসাথে পাচ্ছি না। এখন আমার করণীয় কি শরীয়তে? শরীয়ত হল, শরীয়তে বলে আমাকে হক প্রাধান্য দিতে হবে, হককে কি দিতে হবে? প্রাধান্য। আর ওনার সঙ্গে দুশ্মনী করবো না, ওনার জন্য দোয়া করব, ওনার জন্য কি করব? দোয়া করব। এটা শরীয়তের এত বড় মৌলিক কথা এবং এত বড় ফরজ বিধান, এটা যেটার দ্বারা ইমানের পরীক্ষা হয়। কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা। এই দুটা ভূমিকার পর আমি সামনে অগ্রসর হচ্ছি। বলছিলাম ভুলে ভুলে কি আছে, পার্থক্য আছে। হুজুরদের শত দোষ, এক দোষ না, আজকালের হুজুররা তো কেমন যত গণাবে, মানুষের দুর্বলতা আসতে থাকবে না, অনেক দুর্বলতা মানুষের মধ্যে আসতে থাকবে, হুজুররাও তো মানুষ, যেমন রোগী তেমন ডাক্তার, হুজুরদের এক দুই দুর্বলতা না, শত দুর্বলতা আছে, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর দিন হেফাজত করার কি করেছেন, ওয়াদা করেছেন না? আল্লাহ তাআলা এই জন্য হুজুরদের শত ত্রুটি, শত দুর্বলতা, আমলের খামি এবং ভুল পদক্ষেপ কত কি, এসব সত্ত্বে একটা জায়গায় হুজুরদেরকে আল্লাহ কায়েম করে রাখেন, একবারে মজবুত পাহাড়, সেটা আকিদার বিষয়। সেটা কি? আকিদার বিষয়, শরীয়তের বিধানের বিষয়, বিধানের বিষয়। বিধান লঙ্ঘিত হচ্ছে, হুজুররা খামুশ, কোন সময় নিজে লঙ্ঘন করে ফেলছে, শয়তানের দোকায় পড়ে হোক, যে কোনো কারণে হোক, ভুলে হোক, করে ফেলছে, কিন্তু বিধান কি এই ক্ষেত্রে, শরীয়ত কি বলেছে বিধানের বর্ণনার ক্ষেত্রে, কেউ উলট পুলট করবে আর হুজুর খামুশ, এটা হতে পারে না। এটা একজনের হয়, দুজনের হয়, হলে দশজন এটাকে সংশোধন করার চেষ্টা করে, সংশোধন না মানা হলে ওটার কঠিন প্রতিবাদ করে। যেহেতু আল্লাহ তারা দিনকে সংরক্ষণ রাখবেন, সংরক্ষিত করবেন, কেমত পর্যন্ত রাখবেন এই ওয়াদা করেছেন, তো আল্লাহ তো দিনকে হেফাজত করবেন, আসমান থেকে ফেরেশতা তো পাঠাবেন না, কাদেরকে দিয়ে? নবীর ওয়ারিসদেরকে দিয়ে, হুজুরদেরকে দিয়ে,
হুজুরদের সব দুর্বলতা সত্য, এই বিষয়ে হুজুরদের আল্লাহ একবারে টাইট করে দেয়, পুরো মজবুত পাহাড়, মানুষ চিন্তাই করতে পারে না, আরে উনি কি এত বড় বুজুর্গ মানুষ নাকি, উনি কত ত্রুটি আমি দেখি না, আমরা দেখছি না ওনাকে, আমার তো আমার থেকে ঋণ নিয়েছে ঠিক মতো আদায় করেন, আমি চিনি না ওনারে, হয়নি না হয় না হয়, কিন্তু এখন দেখি হুজুর এত মজবুত এত টাইট। আসল কথা হলো ওটা আকিদার বিষয় এবং বিধানের বিষয়, বিধান বিধানের বর্ণনা যথাযথ যেন হয়, কোরআন সুন্নার মোতাবেক হয়, একটু এদিক সেদিক না হয়, কাজে শরীয়তের শিক্ষাগুলো হেদায়তগুলো যেন মানুষের কাছে স্পষ্ট থাকে, মুসলমানের আমলের মধ্যে দেখছে না সে অনেক বিধান, কিন্তু বিধান কি এটা জানা থাকবে উম্মতের, এটার মধ্যে কেউ গুলিয়ে ফেলবে, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে দিবে, এটা হয় না, এটা হতে পারবে না। আল্লাহ তাআলা হুজুরদের মধ্যে এই যোগ্যতাটা দান করেছেন। এখন হযরত মাওলানা সাদ সাহেব দামত বরকাত, ওনার ভুল যদি ব্যক্তি পর্যায়ের ভুল হতো, ওনার ব্যক্তিগত জিন্দগির ভুল কেউ আলোচনা আনত না, ব্যক্তির একজন মানুষ হিসেবে ওনার ত্রুটি কত আছে ওগুলো কেউ আলোচনা আনছে না, যে কেউ যদি আনে সে হলো জাহের, সে কি জাহের, ব্যক্তিগত বিষয় কেউ আলোচনা আনছে না, মানে ওলামায়ে কেরাম আলোচনায় আনছেন না ব্যক্তিগত বিষয়, ওনার ব্যক্তি পর্যায়ের ভুল এটা আমাদের আলোচ্য বিষয় না, এরকম ভাবে যেটাকে ভুল বলে ওই যে ভুলে গেছি, ভুলে বলে ফেলেছি, আমি তো খেয়াল করে নেই, হ্যাঁ এরকম ভুল আছে না, ওই ধরনের ভুল তো কত ধরনের কত কি, এগুলো কোনো কিচ্ছু আলোচনা আনা হচ্ছে না, কিচ্ছুই না, যে কারণে ওলামায়ে কেরাম অসন্তুষ্ট এবং বাধ্য হয়েছেন বলতে যে এই বিষয়গুলোর এসলার আগে হজরতকে আপনারা এখানে আসার তাকলিফ দিয়েন না, সেই বিষয়গুলো হল আকিদার বিষয় এবং বিধান বর্ণনার বিষয়, আকিদার বিষয় এবং কি বিধান বর্ণনার বিষয়, এ ধরনের ত্রুটি নতুন হঠাৎ করে শুরু হয়েছে তা না, যখন থেকে আপনারা জানেন তখন থেকে শুরু হয়েছে তা না, আরো আগ থেকে শুরু হয়েছে, এবং এটা সংশোধন করার চেষ্টা করা হয়েছে ভিতরে ভিতরে অনেক বছর থেকে, কমপক্ষে আপনি ধরতে পারেন 9-10 বছর থেকে, কমপক্ষে 9-10 বছর থেকে ভিতরে ভিতরে চেষ্টা করা হয়েছে, অনেকে চেষ্টা করেছেন, অনেকে চেষ্টা করেছেন বিভিন্নভাবে চেষ্টা করেছেন, একা গিয়ে ওনার সাথে মোলাকাত করা হয়েছে, লিখিত দেওয়া হয়েছে, দুইজনে মোলাকাত করেছে, ওনার মুরব্বীরা, খানদানের মুরব্বীরা বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে, ওই সব চেষ্টার পরও উনি এই মারাত্মক বড় বড় ভুলগুলোর ক্ষেত্রে অটল অনর, তখন গিয়ে বাধ্য হয়ে একটা ফতোয়া দারুল উলুম দেওবন দিয়েছে এবং সেটাকে প্রচার করা হয়েছে, ওটার প্রচারের পর 10-এর কানে এসেছে, এর আগ পর্যন্ত 10-এর কানে আসে নাই, ওই ফতোয়ার আগে কতজনে কত চেষ্টা করেছে, কত কিছু লিখিত দিয়েছে, কখনো উনি রুজুর নাম নেন নাই, কখনো, কিন্তু যখন দারুল দেওবন্দের ফতোয়া এসেছে, ফতোয়া প্রকাশ লেখা হয়ে গেছে, এখনো প্রকাশ হয় নাই, এর আগে খবর পেয়েছেন উনি, খবর পেয়ে লোক পাঠিয়েছেন রুজু, প্রথম রুজু, এই রুজু শুরু হয় প্রথম, আপনারা যদি ব্যক্তিগতভাবে কেউ বুঝতে চান বিষয়গুলো, এইভাবে এত বড় মাঝমাতে এবং এই তো লম্বা আলোচনা করা যায় না, কিন্তু আসলে যদি কারো বোঝার উদ্দেশ্য থাকে তো আমার কাছে আসলে আমি 2-3 জনের সময় দিব ইনশাআল্লাহ, দিনে কয়েক ঘন্টা করে সময় দিব, 2-3 জন আসেন, 5 জন আসেন, আসেন 10 জন আসেন, আসেন এবং সব দলিল সহ ডকুমেন্টস সহ, যেখানে কোন শূন্যতা দেখেন যে না এটাতে ডকুমেন্টসের অভাব আছে, এখানে অস্পষ্টতা আছে, আপনি বলতে পারেন, ইনশাআল্লাহ স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। হযরত মাওলানা সাদ সাহেবের মহব্বত আমাদের অন্তরে আপনাদের চেয়ে বেশি, আমাদের অন্তরে আপনাদের চেয়ে বেশি, কারণ ওনাদেরকে ওনাদের খানদানকে তো আমরা বেশি চিনি আপনাদের থেকে ভাই, এটা তো বিশ্বাস করতে হবে আপনাদের। আমাদের অন্তরে মহব্বত বেশি, কিন্তু এখন এই মহব্বতের প্রকাশ তো আমি ঘটাতে পারছি না। তো এখন রুজুর ধরন কি আর ওই ভুলগুলো কি, দু একটা বললে স্পষ্ট হবে। এই দু একটা বলে আমি কথা শেষ করছি। সবচেয়ে মারাত্মক যে অন্যায় অপরাধ হয়ে গেছে হযরত থেকে, যেটা সংশোধন করা ছাড়া কোনোভাবেই ওনাকে আমরা আগের মতো অনুসরণীয় হিসেবে গ্রহণ করতে পারছি না শরীয়তের বিধান অনুযায়ী। শরীয়তের সবচেয়ে বড় বিষয় সেটা হল আল্লাহ তাআলা হেদায়েতের জন্য পাঠিয়েছেন কাকে? নবী রাসূলদেরকে। নবী রাসূলদের এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রাসূলদের জীবনী আমাদের জন্য কি? আদর্শ, উত্তম আদর্শ, নির্ভুল আদর্শ। নবীদের জীবনী শিক্ষা আলোচনা করব কি জন্য? হেদায়েত নেওয়ার জন্য নাকি? নবীদের সিরাত কি জন্য আলোচনা করব আমরা? হেদায়েত নেওয়ার জন্য, অনুসরণের জন্য, নাকি নবীদের সিরাত আলোচনা করব ভুল ধরার জন্য? ভুল ধরার জন্য, যে নবীরা এই ভুল করেছে তোমরা খবরদার এটা করো না, এভাবে না নবী এরকম করেছেন এটা তোমাদের জন্য অনুসরণ এটা করো নাকি? হযরত মাওলানা সাদ সাহেব বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে একাধিক নবীর ব্যাপারে, একাধিক নবীর সিরাতের নিয়ে এরকম আলোচনা করেছেন যেখানে ওনাদের ভুল ধরা হয়েছে, কি ভুল ধরা হয়েছে, ওনাদের উপর আপত্তি করা হয়েছে। এই বিষয়ে আমি তিনজনের কথা বলছি, মুসা আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসা আলাইহিসসালামের ব্যাপারে লম্বা কথা, আমি সংক্ষেপ একবারই অনেকগুলো কথা আপত্তিকর বলেছেন, সবচেয়ে বড় আপত্তিকর যেটা শুধু ওই কথাটা বলছি। মুসা আলাইহিসসালাম বলেছেন যে এই প্রসঙ্গ এনেছেন কি, দেখো দাওয়াত এবাদত থেকে বড়, দাওয়াত বাদ দিয়ে এবাদত যদি লেগে যাও তো মানুষ গোমরা হয়ে যাবে, নফল এবাদত থেকে দাওয়াত কি বড়, দাওয়াত বাদ দিয়ে নফল এবাদতে লেগে গেলে মানুষ গোমরা হয়ে যাবে, এই জন্য এবার দাওয়াতে লেগে থাকো। এই প্রসঙ্গে উনি বলছেন দেখো মুসা আলাইহিসসালাম দাওয়াতের কাজ ছেড়ে 40 দিন দাওয়াতের কাজ ছেড়ে দিয়েছেন, মাত্র 40 দিন দাওয়াতের কাজ ছেড়ে দিয়েছেন, দাওয়াতের কাজ ছেড়ে তুর পাহাড়ে গিয়ে আবাদতে লেগেছেন, আর এদিকে 588,000 বনে ইসরায়েল গোমরা হয়ে গেছে। দোষ কার? মুসা আলাইহিসসালামের। উনি দাওয়াত ছেড়ে দিয়েছেন, দাওয়াত ছেড়ে আবাদতে চলে গেছেন কোথায়? তুর পাহাড়ে। এই যে কথাটা, এটা এটা কত বড় যে অন্যায় কথা এবং কত মারাত্মক আকিদাগত ভুল, এটা আপনারা আন্দাজ করতে পারবেন না, কারণ আপনারা পুরো বিষয় জানেন না। একটা একটু একটু সবাই বুঝে যে নবীর ব্যাপারে কথা কিভাবে বলে, কিন্তু এখানে বিষয় হল আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে বলেছেন তুরে আসো, তুমি তুরে আসো, আল্লাহর হুকুমে গিয়েছেন। আল্লাহ 40 দিনের জন্য, 30 দিন পরে আরো 10 দিন, 40 দিনের জন্য ডেকেছেন আল্লাহ তাআলা, বলেছেন ওই তোমার উম্মত থেকে কিছু লোককে বাছাই করে নিয়ে আসো, আল্লাহর হুকুমে গিয়েছেন। এবং তার ভাই হারুন আলাইহিসসালাম নবী, তাকে প্রতিনিধি বানিয়ে রেখে গেছেন, তিনি তাদের মধ্যে দাওয়াতের কাজ করছেন। মুসা আলাইহিসসালাম আল্লাহর হুকুমে গিয়েছেন, আল্লাহ বলেছেন এখন আসো। আল্লাহর হুকুমে যখন উনি গেলেন, আবার প্রতিনিধি রেখে গেছেন, সে প্রতিনিধি ওনার ভাই এবং নবী। এখন যদি আমি বলি যে উনি দাওয়াতের কাজ ছেড়ে দিয়েছেন, তাহলে কি আপত্তি শুধু মুসা আলাইহিসসালামের উপর হলো না আল্লাহর বিধানের উপরে হলো? এবং বনী ইসরাইলের ওই লোকেরা যে গোমরা হয়েছে, কি কারণে গোমরা হয়েছে সেটা আল্লাহ বলেছেন, সেটাও করেন আছে। উনি ওটার দোষ চাপাচ্ছেন কার উপর? আল্লাহ ওটার দোষ চাপাচ্ছেন সামেরির উপর, উনি দোষ চাপাচ্ছেন কার উপর? মুসা আলাইহিসসালামের উপর। এখন আমি জানেন আপনারা কতটুকু বুঝবেন যে এটা কি ছোট ভুল। আচ্ছা, এখন এই কথাটা কিন্তু এক দুই জায়গায় বলেন নাই এবং ঘরে বসে বলেন নাই, লাখ লাখ মানুষের সামনে বলেছেন। এবং যখন দারুল উলুম দেওবন্দের ফতোয়া এসেছে, প্রথম যে রুজু উনি লিখেছেন, প্রথম যেই রুজু লিখেছেন ওই রুজুর মধ্যে তো বিস্তারিত লেখেন নাই। দ্বিতীয় রুজু যারা লিখেছেন, দ্বিতীয় রুজুর মধ্যে উনি বলেছেন যারা মুসাল সেন বাবু আমরা যেটা বলেছি এটা একটু ভুল না, এটা ওরকম মারাত্মক কোনো ভুল না, এটা মারুজু পর্যায়ের ভুল, ওরকম মারাত্মক কোনো ভুল না। আবার দারুল উলুম দেওবন্দ ওনাকে বুঝেছে, আবার বুঝেছে দারুল উলুম দেওবন্দ, এবং বুঝেছে না এটা বাতিল পর্যায়ের এবং কঠিন গুমরাহী পর্যায়ের ভুল এবং কোরআন বিরোধী ভুল, আবার বুঝেছে দারুল উলুম দেওবন্দ। তারপরে উনি বলেছেন যে এটা ঠিক আছে, আমি ফেরত নিলাম এই কথা, ফেরত নিলাম তাও এভাবে না যে মনে হয় যেন আসলেই বুঝে শুনে দিল থেকে ফেরত নিয়েছেন, ওরকম বোঝা যায় না। তারপর বলেছেন, ফেরত নেওয়ার কথা বলেছেন, কিন্তু ঘটনা কি একটু বোঝার চেষ্টা করেন। উনি যখন বলেছেন আমি সবকিছু থেকে রুজু করেছি দ্বিতীয়বার বলার পর, এটা হলো 10 রবিউল আউয়াল 1438 হিজরি, 10 রবিউল আউয়াল 1438 হিজরি, মাঝে 11-12 দুদিন গেল, তৃতীয় দিন 13 রবিউল আউয়াল 1438 হিজরি ফজরের পরে যে বয়ান নিজামুদ্দিনে, সেই বয়ানে আবার উনি মুসা আলাইহিস সালামের কথা বললেন, সঙ্গে ইসুফ আলাইহিস সালামের ব্যাপারে বললেন। দারুল উলুম দেওবন্দ তাকি করে দেখল নিশ্চিত উনি বলেছেন, দুই দিন আগে বললেন আমি রুজু করলাম, এখন আবার বলেছেন। তো যে ইয়াটা লিখেছিল যে ঠিক আছে উনি রুজু করেছেন, আমরা আশা করি যে উনি ঠিক সামনে দিকে ওগুলো বলবেন না, এরকম একটা লিখিত দিয়েছিলেন, ওই লেখা ফেরত নিয়ে এসেছেন দারুল উলুম দেওবন্দ, ফেরত এনেছে ফোন করে এটা ফেরত আনায় নিয়েছেন, ওরা এখন ওনার হাতে দেয়নি, রাস্তায় কাছাকাছি চলে গেছিল, ফোন করে বলেছেন নিয়ে আসো, কারণ উনি তো দুদিন আগে রুজু করলেন, এখন আজকে ফজরের পর আবার কি করলেন এটা বয়ান করলেন। তো এখন আরো অতিরিক্ত ইসুফ আলাহ সাল্লামের ব্যাপারে বলেছেন, ইসুফ আলাহ সাল্লামের ব্যাপারে কি বলেছেন, ইসুফ আলাহ সাল্লামকে শয়তানে আল্লাহর জিকির ভুলে দিছে, আর ইসুফ আলাহ সাল্লাম গায়রুল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, এই জন্য অতিরিক্ত আরো 7 বছর জেলে থাকতে হয়েছে। তো এখন এটা যদি হয় যে রুজু করলাম দুদিন পরে আবার বললাম ফজরের পরে, তাহলে এই রুজুর পরে ইতমিনান হয়? আচ্ছা, এটা তারপরে আবার এক মাস পর আরেক রুজু নামা পাঠাইলেন, সেটার উপরে দারুল উলুম দেওবন্দ লিখল। এরপরে আবার কিছুদিন পর আপনার যখন এখানে ইজতেমা ঘনালো, তখন উনি নিজামুদ্দিনের হায়াতে সাহাবার মজলিসে আবার কাকড়ালে, দেশে আসার পর কাকড়ালে দুইবার রুজু করেছেন মুসা আলাইহিস সালামের কথার মধ্যে, গোলমোল রুজু, কারো যদি কেউ যদি এরকম বলে থাকে তার রুজু করা উচিত, আমি যদি এরকম বলে থাকি আমার রুজু করা উচিত, এই ধরনের ভাষায়। কিন্তু ভুলটা কি বলেছেন এবং এটা যে ভুল, এটা ঘোষণা দেওয়া আর সহি কথা কি, এগুলো কিচ্ছু না। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করতে গিয়ে এরকম ভুল হয়ে যায়, কারো যদি এরকম ভুল হয়ে থাকে তার রুজু করা উচিত, আমার রুজু করা উচিত, এভাবে বলেছেন নিজামুদ্দিনও কাকড়াইল। তাও যাক, বলেছেন বলেছেন, বলার পর আপনার ঔরঙ্গাবাদের ইজতেমা হলো, এটা কাকড়ালা নিজামুদ্দিন ঘটনার পরে না, ঔরঙ্গাবাদের ইজতেমা, ঔরঙ্গাবাদের ইজতেমা উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের একটা আলোচনা করতে গিয়ে ওখানে এরকম আপত্তিকর কথা, ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলতে গিয়ে মানে একটা ইয়ে লাগাই দিলেন, উনি আপত্তিকর কথা বলে ফেললেন। অলিমা, ওনার দাবি হল অলিমা নাকি খালি খেজুর দিয়ে হয়, রোস্ট গোস্ত রুটি দিয়ে অলিমা করলে নাকি এটা সুন্নত বিরোধী, এটা কি ঠিক? হাদিস শরীফ স্পষ্ট আছে, আউলিম ওলা বিশাতিন, এক সাহাবীকে রাসূল বলছেন একটা ছাগল দিয়ে হলো কমপক্ষে অলিমা করো, সহি হাদিস। কিন্তু ওনার দাবি হলো অলিমা শুধু কি দিয়ে, খেজুর দিয়ে, শুকনো খেজুর বা বিনা খেজুর, খেজুর দিয়ে অলিমা, গোস্ত রুটি যদি হয় তো এটা কি হবে? সুন্নত বিরোধী হবে। এই প্রসঙ্গে বলতে গিয়ে উনি বলেন কি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় খেজুর দিয়ে ওলিমা করেছেন, এই কথাও ঠিক না, এটাও হাদিস বিরোধী কথা। খেজুরও ছিল, রসুল করিম বিয়ের মধ্যে খেজুর বিতরণ করেছেন, সেটা আছে, কিন্তু আপনার ওলিমাতে হয়েছে খেজুর ছাড়া, এটাও সহিহ হাদিসে কি আছে, কিন্তু উনি বলেছেন রসুল করিম সবসময় খেজুর দিয়ে ওলিমা করেছেন। শুধু এক বিয়ের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোস্ত রুটির ওলিমা করেছেন নিজের সুন্নতের পরিপন্থী। উনি শব্দ ব্যবহার করেছেন মামুল, রসুল করিম আপনি মামুল সে হটকার রসুল্লাহ নিজের মামুল, মানে রসুল্লাহর মামুল তো রসুল্লাহ সুন্নত, রসুল্লাহ সুন্নত থেকে সরে রসুল্লাহ একবার গোস্ত রুটির ওলিমা করেছেন, আল্লাহ কি শান হয় কি উসি মে উনকো আজিয়াত পৌঁছে, ওই নিজের সুন্নতের খেলাফ করার কারণে ওনার কি হয়েছে, ওনার উনি কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে কষ্ট এসেছে ওনার প্রতি, কি করার কারণে, নিজের মামুলের বিপরীত যাওয়ার কারণে, সুন্নতের বিপরীত যাওয়ার কারণে। তো রসুল্লাহ সাল্লামের আমল সুন্নত কি সুন্নত না? রসুল্লাহ সাল্লাম যদি কখনো খেজুর দিয়ে বিবাহতে খেজুর বিতরণ করেছেন সেটাও সুন্নত, গোস্ত রুটির অলিমা করেছেন সেটাও কি সুন্নত। আপনি বলেন যে রসুল্লাহ নিজের সুন্নতের পরিপন্থী কাজ করেছে এবং সে কারণে শাস্তি হয়েছে, কষ্ট হয়েছে, তো এটা কি রসুল্লাহ সিরাত বর্ণনা করার তরিকা? এবং এই যে এখানে যে একটা আপত্তি উঠানো হলো রসুল্লাহামের প্রতি, এটা কি রসুল্লাহাম একরাম হল? এটা কিন্তু এই নিজামুদ্দিনের এবং কাকরাইল রুজুর পরে ঘটনা। এখন যদি ওনার রুজুর ব্যাপারে বলা হয় যে ভাই এই রুজুর উপরে ইতমিনান হয় না, তাহলে এটা কি দোষ হবে? এবং এটা চিন্তা করেন যে মুসা আলাইহিস সালামের বিষয়ে যে কঠিন কথাটা বলা হলো, এটা এতবার বুঝাইতে হবে কেন একজনকে, বলেন? এটা কি এত কঠিন কথা? এটা যে ভ্রান্তি গুমরাহী, এটা বুঝতে কি অনেক বেশি কষ্ট হয়, তো ওনাকে এতবার কেন বুঝাতে হয়? এবং অনেকবার বোঝার পরও উনি যে বুঝে মেনে রুজু করেছেন তা না, এটা দলিল হলো রুজুর পরে আবার বলছেন, একটা থেকে রুজু করছেন পরে আরেকটা বলছেন, এক নবীর জায়গায় আরেক নবীর ব্যাপারে বলছেন, তো এটা তো আকিদার এমন বড় এক বিষয় যেটা আপনার যাদের নবী রসুলদের আল্লাহর কাছে কি মর্যাদা, দিন ইমানের ক্ষেত্রে, ইমান ইসলামের ক্ষেত্রে নবী রসুলের কি মর্যাদা, যে ভালো উপলব্ধি করতে পারে সেই বুঝবে যে এটা কত বড় অন্যায়, কত বড় গুমরাহী এবং কত বড় ভ্রান্তি। কিন্তু আফসুস হল যে অনেকে কি করে, বিভিন্ন ধরনের কাজ, একবার বলতে উনি বলেছেন যে আপনারা শুনেছেন, হ্যাঁ আপনারা শুনেছেন উনি বলতে, আজিব কথা, তো আবার বলে কি উনি তো রুজু করে ফেলেছেন, তো রুজু করে কোন জিনিস থেকে, বলার পরে তো রুজু করে না, বলা ছাড়াই রুজু করে, তো তুমি যে বলছো উনি রুজু করে ফেলেছেন মানে তুমি বলেছেন, তো আবার আমাদের কাছে দলিল চাই, উনি আপনার কেমনে জানেন উনি যে বলেছেন, তো তুমি তো বললে উনি রুজু করেছেন, এর মানে বলেছেন। কিন্তু আরেক ভাই যারা বেশি কট্টরপন্থী তারা কি বলে, ওনার ভুলগুলো কি আসলে ভুল? ভুল না, মুসা আলাইহিস সালামের এত বড় মারাত্মক কথা বললো, এটা বলে ভুল না, এদের কাছে কি আসলে ইমান বড় না ব্যক্তি বড়? এখন যদি আমাদের মনে ব্যথা হয় এটা যদি আমরা বলি, এই বলাটা কি আসলে কারো সাথে শত্রুতার কারণে বলা না দিনই দায়িত্বে বলা? কেন বোঝার চেষ্টা করছে না, কেন বোঝার চেষ্টা করছে না? আর একটা কথা বলে আমি শেষ করছি, মানে গোড়ার বিষয়টা ধরতে পারলে কিন্তু সহজ সব। আর একটা কথা আমি বলছি, আমি বলেছিলাম না আকিদার বিষয়, আরেকটা বলছিলাম কি বিধান বর্ণনা, বিধান বিধান নিজের আমলের ক্ষেত্রে বিধানের খেলাফ করে ফেলা এক জিনিস, আর একটা বিধান বর্ণনা করতে হেরফের হওয়া, উলুট পুলুট হওয়া, বেদাত আবিষ্কার করা, পার্থক্য আছে কি নেই? বেদাত আবিষ্কার করা এটা এমন অপরাধ যেটার উপর চুপ থাকা যায় না। এটাকে ব্যক্তিগত যার আমল বলে না, ছোটখাটো ভুল বলে না, এটা মৌলিক ভুল। এটা কি মৌলিক ভুল? ওই ভুলগুলোর মধ্যে মানে যেটা সমস্যা শুরু হয়েছে, নতুন নতুন নীতি আবিষ্কার হচ্ছে, নতুন নতুন নীতি, নতুন মশলা বানানো হচ্ছে, নতুন উসুল বানানো হচ্ছে। এগুলো যে কেমন হচ্ছে এটা আপনারা এটা আর পাবেন না, এটা একমাত্র বিজ্ঞ আলেমদের বোঝার বিষয়। এজন্যই বোঝা আসে না যে হুজুরের এত নারাজ কেন। এগুলো অনেক সূক্ষ্ম বিষয়, নতুন মশলা আবিষ্কার করা হচ্ছে, নতুন উসুল বানানো হচ্ছে। একটা হলো কাদের তরতিব, আর একটা হলো কাদের উসুল। তরতিব পরিবর্তন করা যায় তবে মুশাওয়ারার মাধ্যমে, নাকি? তরতিব বুঝেন না, তরতিব তো অনেক সহজ বিষয়। জোহরের নামাজ ছোয়া একটা হবে না দেড়টা হবে, সময় তো আছে, ছোয়া একটাও সময় দেড়টাও সময়। আমরা এই মসজিদে কখন পড়ব এটা একটা ঠিক করতে হবে না? তবে কি নিজের ইচ্ছা মতো না মুশাওয়ারা করে? তরতিব পরিবর্তন হতে পারে তবে মুশাওয়ারা করে, এবং প্রয়োজন ছাড়া তরতিব পাল্টানো কিনা ঠিক না। খামাখা তরতিব পরিবর্তন করবেন, তরতিব খামাখা পরিবর্তন করে না, এবং একা নিজের ইচ্ছা পরিবর্তন করে না, মুশাওয়ারার মাধ্যমে করে এবং প্রয়োজন হিসাবে কি করে, সুন্দর তরতিব বানাবার চেষ্টা করে মানুষ। কিন্তু এক কথা, সেটা হলো তরতিব পরিবর্তনশীল, তবে তরিকা মতে। তবে কি উসুল কি পরিবর্তন করা যায়? হযরত মাওলানা সাদ সাহেব, আমি যে ভাইরা ওনারা এতের কথা বলেন তাদেরকে বিশেষভাবে বলতে চাচ্ছি, যদি কেউ এখানে থাকেন আর কি। সাধারণত এ সমস্ত মজলিসে ওনারা অনেকে আসেন না, আমি দেখি যা। যদি কেউ থাকেন, আমি বলতে চাচ্ছি যে সাদ সাহেব, হযরত মাওলানা সাদ সাহেব কি তরতিবে পরিবর্তন এনেছেন না উসুলে পরিবর্তন এনেছেন? বাস্তব হলে উনি উসুলের মধ্যে, অনেক উসুলের মধ্যে হাত দিয়েছেন, এই জন্য অসন্তুষ্ট হুজুররা, উসুলে হাত দিয়েছেন। আমি এখন ওটির দিকে যাচ্ছি না, আমি বলছি উসুলে যদি হাত দিয়ে থাকেন তো এটা আতিবাদের জন্য এটা করার কোন অবকাশ আছে? বিলকুল নাই। তারা নিশ্চয় মনে করে তিনি উসুলে হাত দেন নাই, উনি শুধু তরতিবে পরিবর্তন করেছেন। কিসে? যদি উনি শুধু তরতিবে পরিবর্তন করে থাকেন তো তরতিবের জন্য লড়াই করতে হয়, তরতিবের জন্য বিভক্ত হতে হয়। উনি যদি শুধু তরতিবে পরিবর্তন করে থাকেন তো আপনার বিভক্তি বাদ দেন না, এক বছর দুই বছর বাদ দেন, দেখেন কি হয়। হযরত মাওলানা জুবায়ের সাহেব, রবিউল আউয়াল সাহেব, ওনারা তো মাওলানা সাদ সাহেবের পূর্বপুরুষদের তৈরি করা দেওয়া লোক, নাকি? সাদ সাহেবের পরে নিয়ে ওনারা তবলিগ শুরু করেছেন, আগে ওনারা তো হযরত মাওলানা সাদ সাহেবের অনেক আগে তবলিগ শুরু করেছেন। ওনাদেরকে তো সাদ সাহেবের আগের বড় বড় হুজুররা তৈরি করে গেছেন মাওলানা জুবায়ের সাহেব, রবিউল আউয়াল সাহেবকে। এখন যদি ওনাদের তত্ত্বাবধানে তবলিগের দাওয়াতের কাজটা চলে, সমস্যা আছে? কাজ দরকার না নাম দরকার? তো কাজ যদি দরকার হয় তো কাজ করেন, আগে তরতিবে কাজ করেন। তরতিবে তো মাওলানা সাদ সাহেব যে নতুন তরতিব শুরু করেন, মনে করেন ওই তরতিবটা খুব ভালো ভালো, কিন্তু এটা সত্য, উনি মুশাওয়ারা করে শুরু করেন। এই তরতিব যাই করেছেন, উসুলে হাত দিয়ে দেওয়ার তরতিব ভাঙছেন, মুশাওয়ারা করে করেন নাই। ওই জন্য তো নেদামুদ্দিন বিভাগ হয়ে আছে। এখন যে নেদামুদ্দিন যাতায়াত করা তো বলেন, নেদামুদ্দিন তো বিভাগ, কোন নেদামুদ্দিন যাতায়াত করেন আপনি? নেদামুদ্দিন তো বিভাগ বলে যে না, নেদামুদ্দিন মানে নেদামুদ্দিন যে চার দেওয়ারের ভিতরে যে নেদামুদ্দিন, শুধু এটার নাম নেদামুদ্দিন। হায় রে, এত সোজা আদর্শের নাম নেদামুদ্দিন, একটা আদর্শ ঘর নাকি? আজকে যদি মাওলানা সাদ সাহেবের বাইরে থাকতেন, অন্য হুজুররা ওনারা নেজামুদ্দিনের মসজিদে আছেন, মাওলানা সাদ সাহেব বাইরে আরেক মসজিদে, অসম্ভব, অসম্ভব নাকি? এটা হতে পারে না। যদি এরকম হতো তাহলে আমাদের এবারে কি নেজামুদ্দিনের নাম নিতেন না মাওলানা সাদ সাহেবের নাম নিতেন? দিলে হাত রেখে বলো, ওরা ওরা কি নেজামুদ্দিনের নাম নিত তখন না মাওলানা সাদ সাহেবের নাম নিত? শরীয়ত ব্যক্তি এবং বিশেষ জায়গা এটাকে মাপকাঠি বানানো হকের, হকের মাপকাঠি বানাচ্ছে দলিলকে, শরীয়তের দলিল কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরাম হকের মাপকাঠি, ব্যক্তি হকের মাপকাঠি না এবং বিশেষ কোন জায়গা হকের কিনা মাপকাঠি না। বাইতুল্লাহ শরীফ সবচেয়ে দুনিয়ার সবচেয়ে বেশি বরকতের ফজিলতের মর্যাদার জায়গা কোনটা? বাইতুল্লাহ শরীফ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী হিসেবে হেদায়েত নিয়ে পাঠাবার আগে বাইতুল্লাহ শরীফের কি অবস্থা করে রেখেছিল মুশরিকরা? বাইতুল্লাহর ভিতরে মূর্তি ছিল কি ছিল না? ছিল। তখন কি বাইতুল্লাহ থেকে তাওহীদের আদান তাওহীদের আওয়াজ আসতো, দাওয়াত আসতো, না শিরিকের দাওয়াত আসতো? তো এখন বাইতুল্লাহ তো এমন যে বাইতুল্লাহর ফজিলত কোরআনে ঘোষিত, হাদিসে ঘোষিত। নিজামুদ্দিনের কোন ফজিলত কোরআন হাদিসে আছে নাই? এটা এটাতে হেদায়তের কাজ হয়েছে, বছরকে বছর হেদায়তের কাজ হয়েছে, এটা ভিন্ন কথা। কিন্তু কোরআন হাদিসে কোন ফজিলত ঘোষণা হয়েছে নাকি ইয়ার নিজামুদ্দিনের? হয় নাই? বাইতুল্লাহ তো কোরআনে ঘোষণা হয়েছে, হাদিসে ঘোষণা হয়েছে। সেই বাইতুল্লাহর মধ্যে বছরকে বছর মুশরিকরা শিরিকের দাওয়াতের কাজ করেছে, তখন কাজ যদি বলতো যে বাইতুল্লাহর কথা মানতে হবে আমাকে, তার কথা ঠিক ছিল না গলত ছিল? যেখানে ফজিলত প্রমাণিত কোরআন সুন্নাহ দ্বারা, সেখানে যদি হালাত পরিবর্তন হয়ে যায়, কোরআন সুন্নাহর বিধানের ভিন্ন কিছু এসে যায়, তখন আর তুমি কোরআন সুন্নাহর বিধানকে প্রাধান্য দিতে হবে, ওই জায়গাকে প্রাধান্য দিতে পারো না। তো যেখানে যে জায়গার কোন ফজিলত কোরআন হাদিসে ঘোষণা হয় নাই, সে জায়গার পর আমরা নিজামুদ্দিনকে চার্জ করবো? আরে এটা কি ভাষা হলো? এটা পার্থক্য শুনেন, এই যে হুজুরদের আমলের ত্রুটি, আমলের ত্রুটি এটার কোন শেষ নাই, আমি স্পষ্ট বললাম আপনাদের কাছে। কিন্তু এই শক্তিটা আল্লাহ তাআলা হুজুরদেরকে দিয়েছেন। আজকে মনে করেন এই দেশের বহুত বড় মাদ্রাসা লালবাগ আছে না, সব পুরানো মাদ্রাসা যা সবাই জানেন, লালবাগ এরকম আকিদার কোনো কিছু ইয়ে করুক না, কোনো বিধানে হাত দেখ, সব হুজুররা লালবাগের বিরুদ্ধে লাগবে কি লাগবে না? সব হুজুরা লাগবে। কিন্তু ওরে লালবাগ, আমি পড়াশোনা করছি, আমার বাবা পড়াশোনা করছে, আমার দাদা পড়াশোনা করছে লালবাগ, এখন আমি লালবাগের বিরুদ্ধে কিভাবে বলবো? এটা হুজুররা করে না এই কাজ, সাধারণ মানুষের মধ্যে এই দুর্বলতাটা আছে। এতদিন এখান থেকে হেদায়াতের কথা শুনছি, এতদিন এই খানদান থেকে হেদায়াতের কথা শুনছি, এখন কিভাবে ওনাদেরকে ছাড়ি? হুজুররা আল্লাহর রহমতে এটাতে মজবুত আছে। ওই যে বললাম না ওস্তাদ পীর, এই মনে না এই হিসাবের পীর আছে না, উল্টো বলক না পীর সাহেব, দেখেন আপনার এখানে শুনবেন আপনার পীর সাহেবের বিরুদ্ধে বয়ান। হুজুরদের হয় একজন দুজন যদি ভ্রান্তির শিকার হয়ে যায়, গুমরা হয়ে যায়, তখন বাকি সব হুজুর আল্লাহ দাঁড় করে দেন ওখানে, তখন আর চিন্তা করে না যে আমাদের না হুজুর, এই কথা বলে না, এটা তো আমাদের জায়গা, আমাদের প্রতিষ্ঠান। না না না, এটা আমাদের প্রতিষ্ঠান ততক্ষণ যতক্ষণ আল্লাহ আল্লাহ রসুলের কথা বলেছে, যতক্ষণ হক কথা বলেছে। যখন ওখান থেকে গুমরাহির কথা এসেছে, আপনি বলবেন যে সব কথা কি গুমরাহির? আমরা বলি না সব কথা গুমরাহির, কিন্তু যে কয়েকটা কথা গুমরাহির হয়েছে ওগুলো ছোট না, কি মারাত্মক, মারাত্মক, চুপ করে থাকা যায় না ওটার উপর। তো এখন এই যে আরেকটা, যে জায়গাকে মানদণ্ড বানানো হচ্ছে হকের, এটা কি পুরানো মাত্রা না নতুন মশলা? নতুন মশলা, এক ব্যক্তিকে হকের মানদণ্ড বানানো হচ্ছে, নতুন মশলা না পুরানো মশলা? নতুন নতুন মশলা আবিষ্কার হচ্ছে, কিন্তু বিধান হাত দেয় কিভাবে এটা বোঝার চেষ্টা করেন। বিধান হাত দেওয়া হচ্ছে, তিনজন ফয়সল চলছে, পাঁচজন ফয়সল 1995 হযরত এনামুল হাসান রহমতুল্লাহ ইন্তেকালের পর, আর কোন একজনকে আমির বানাবার সুযোগ হয়নি, পারেন নাই ওনারা মজলিসুরেরা বসে, ওনারা তিনজনকে দায়িত্ব দিয়েছেন, তিনজন বাড়ি বাড়ি করে ফয়সলা করে করে কাজ চালিয়ে নেবে। কিছুদিন পর আরো দুইজন সাথে যুক্ত করে পাঁচজন, হযরত মাওলানা ওমর পালনবীর সাহেব, মিয়াজি মেহরাব সাহেব, এই দুজনকে পরে যুক্ত করা হয়েছে। আগে ছিলেন এজারুল হাসান সাহেব হুজুর, মাওলানা সাহেব সাহেব হুজুর, মাওলানা দুবার সাহেব হুজুর, পাঁচজন। পাঁচজনের পর একজন একজন করে ইন্তেকাল করে যাচ্ছেন, শেষে ছিলেন মাত্র দুজন, মাওলানা জোবায়ের হোসেন সাহেব, হযরত মাওলানা সাদ সাহেব। 2014 জোবায়ের হোসেন সাহেবের কি হলো? ইন্তেকাল হলো। এখন শুধু একাকে, পাঁচজনের মধ্যে মাত্র মাওলানা সাদ সাহেবদের আছেন। নতুন মশলা বানানো হয়েছে, ফয়সালের সুরার মধ্যে বাকি সদস্যরা ইন্তেকাল করলে যিনি বাকি থাকবেন উনি আমির হয়ে যায়, এটা নতুন মশালা, এটা কোন ফতুয়ার কিতাব আপনি দেখাতে পারবেন না। একটা হলো আমির, আমি দাবি করলাম আমি আমির, আর একটা হলো মশালা বললাম যে এইভাবে হলে আমির হয়ে যায়, শরীয়তের বিধান নাকি এটা। একটা হলো আমি বললাম যে আমি আমির, এটা হলো আপনার জবরদস্তি কথা, সেটা আপনার দোষ কিন্তু নিজের জবরদস্তি দাবি। আর একটা আপনি বললেন না মশালা এটা, তিনজনের ফাঁসের দুজনের ইন্তেকাল করলে কি হয়ে যায়, জীবিত ব্যক্তি অটো আমির হয়ে যায়, এটা যদি আপনি বললেন মশালা এটা, এটা তো নতুন মশালা আবিষ্কার করলেন বেদাত, এটা কি? যদি শুধু আমির হওয়ার দাবি করতেন তাহলে ছিল আপনার এক অপরাধ, কিন্তু এখন বললেন না বিধানের নাকি এটা, উনিও বলছেন ওনার ভক্তরাও বলছে। ওয়াসিফ সাহেব আমার কাছে লেখা পাঠিয়েছে, নাজামুদ্দিন থেকে লেখা আনিয়ে আমার কাছে লেখা পাঠিয়েছে, ওই লেখাতে মশালা আছে। ওয়াসিফুল ইসলাম সাহেব আমার কাছে পাঠিয়েছে, এটা এখনো আছে আমার কাছে কাগজ, মশালা বানানো হচ্ছে নতুন। এরকম এক দুই মশালা না, একটা অসত্যকে ঢাকার জন্য দশটা দলিলের মধ্যে বিকৃতি হচ্ছে, দশটা কথা আবিষ্কার হচ্ছে, দশটা মিথ্যা দিনের নামে লাগানো হচ্ছে। একটা হলো ব্যক্তির উপরে অপবাদ দেওয়া, আর একটা শরীয়তের উপরে নতুন নতুন কথা আরোপ করা, মিথ্যা কথা আরোপ করা। আমাদের অন্তরে কি জ্বালা, ওটা দশ ভাগের এক ভাগ যদি আপনারা পাচেন ধ্বংস হয়ে যেতেন। বিধানে হাত দেওয়া হচ্ছে একের পর এক, এটা লম্বা তালিকা, কোন কোন বিধানে হাত দেওয়া হয়েছে লম্বা তালিকা, আমি দু একটা মাত্র বললাম, এটা লম্বা। একটা হলো গোড়া থেকে যেগুলো হচ্ছে ওগুলোর তালিকা লম্বা, আর প্রতি দেশে যারা ওনার তরফদারি করছেন, বিশেষ করে আমাদের এই দেশে, তারা যে নতুন নতুন কত বিষয় আবিষ্কার করছেন এটার কোনো হিসাব নেই, এটার কোনো হিসাব নেই, কিভাবে বিকৃতির উপর বিকৃতি করে যাচ্ছে। বল ভাই, অনেক হয়ে গেছে, আমি মনে করি যদি বুঝার ইয়া থাকে তাহলে এটুকু কথা যথেষ্ট। আমি শেষ কথা বলছি, মাওলানা সাদ সাহেব কি তরতিবে হাত দিয়েছেন না উসুলে হাত দিয়েছেন? বাস্তবে উসুলে হাত দিয়েছেন, কিন্তু আমার ধারণা ওই ভাইরা একথা বলেন যে উসুলে হাত দেন নাই, কি শুধু তরতিবে। যদি শুধু তরতিবে হাত দিয়ে থাকেন তাহলে আপনারা এই নতুন তরতিবের জন্য এত মাথা কামানি কেন? আশি বছর পর্যন্ত যে তরতিব চললো ইলিয়াস রহমতুল্লাহ থেকে নিয়ে, আশি বছর থেকে বেশি তো কাজ চলছে, তো এই শেষ এই দশ বছর বাদ দিয়ে সত্তর বছর যে তরতিব চলছে সেই তরতিবের সাথে আপনাদের এত দুশ্মনী কেন? চলেন না ওই তরতিবের উপরে কাজ করেন কিছুদিন, দেখেন। ওলামা কেরাম বলছেন যে ওখানে সমস্যাটা ওখানে দেখা দিয়েছে, ওখানে ওটার হল হোক। হযরত মাওলানা সাদ সাহেব নিজের পুরো ইসলাহ করার পর আস্থা অর্জন করেন, এলম হলো একবার রুজু করেন, আবার বলছেন একটা থেকে রুজু করে আরেকটা বলছেন, এই কারণে যে আস্থা থাকছে না, আস্থাটা ফিরত আসুক। আপনি কি বলবেন ঔরঙ্গাবাদেরকে? তো তাও বছর গণেছে, দুই হাজার আঠারো শেষ হয়ে গেলে আর এক মাস, ফেব্রুয়ারিতে মনে হয় দুই হাজার আঠারোর ফেব্রুয়ারি, আর এক মাস পরেই তো এক দেড় মাস পরে এক বছর হয়ে যাবে ওটার। লন্ডনে যে ইজতেমা হলো কদিন আগে, এক মাস, এক মাস হয়নি, দুই সপ্তাহ, দুই সপ্তাহ আগে বয়ান আমি শুনেছি, ওখানে ওই বয়ান শুনলে আপনারা বলবেন ওয়াহ ওয়াহ ওয়াহ, আর আমি বসে বসে কাঁদছি, কারণ সূক্ষ্ম বিষয়। ওখানে উনি বলেছেন দেখো এক হ্যাঁ কাম এক হ্যাঁ ইন্তজাম, ইন্তজাম মে মশওয়ারা করেগা, সবসে মশওয়ারা করেগা, কাম কাম তো সিরত কা তাবে হ্যায় আর কাম ওয়ালে কাম সিরত কা তাবে হ্যায় আর কাম ওয়ালে কাম কা তাবে হ্যায়। কত সুন্দর কথা, একটা হলো কাজ আর একটা হলো ইন্তজাম, ইন্তজাম মানে ব্যবস্থাপনাগত বিষয়, ব্যবস্থাপনাগত বিষয় ওইটার মধ্যে মশওয়ারা হয়। কাম কাম মানে দাওয়াতের কাম আর কি, দাওয়াতের কাজ, দাওয়াতের কাজ ওটা তো সিরতের তাবে, আর কাজওয়ালারা কাজের তাবে, ওটা তো কিছু মশওয়ারা, ওটা তো এক দুজন কথা বলে ফাসলা করে দিবে সবাই মানতে হবে। এই কথাটা সাধারণ মানুষ কখনো ধরতে পারবে না, এটা কত বড় ভুল এবং কত গুলা ভুল, কখনো ধরতে পারবে না। সুন্দর শোনা যায় কথাটা, সুন্দর শোনা যায়, কিন্তু এই কথাটা আগা গোড়া ভুল, এবং এই ভুলটা হলো এমন একটা নতুন কায়দা, নতুন নিয়ম উনি আবিষ্কার করেছেন, যে নতুন নিয়মকে ধরে উনি যা ইচ্ছা তা আবিষ্কার করতে থাকবেন, যা ইচ্ছা তা আবিষ্কার করতে থাকবেন। উসুল উসুল পরিবর্তন করে দিয়েছে। কাম কাম তো সিরিজ কথা হবে। আরেকবার বলেছেন, অন্য প্রসঙ্গ বলেছেন, কাম তুমি মুশাওরা কি বাদ করো, তোমরা মুশাওরা করতে বলো, মুশাওরা সমিত মুশাওরা তো ইন্তজাম মাতা হয়, ইন্তজামই মূল মুশাওরা। কাম কাম তো মনসুস হয়, কাম তো মনসুস হয়, কাজ তাদের ওটা তো একবারে নসের মধ্যে সব আছে, ওটা তো কিসের মুশাওরা? ইলিয়াস রহমতুল্লাহ বলেছেন কাজ ওনার প্রতি এলাম হয়েছে, উনি মুশাওরা করেছেন, তিনি বলছেন কাজ হলেও নাকি হুব সব আছে মনসুস। আর একটা হলো দাওয়াত, আর একটা দাওয়াতের পদ্ধতি, দুটা পার্থক্য আছে কি নাই? পদ্ধতি তো কত রকম হতে পারে, মুবাহ পদ্ধতি অনেক আছে, বিশেষ এই পদ্ধতি যেটা, এটা তো মুশাওরার মাধ্যমে তাজরিবার ভিত্তিতে ইলিয়াস রহমতুল্লাহ জেহান আল্লাহ তারা দিয়েছেন, এরপরে দশ জনের সাথে উনি মুশাওরা করেছেন, এটা কোরআন সুন্নার কোন বিপরীত কোনো কিছু তো নাই এটার মধ্যে, তারপরে এটা কি করেছেন, এটা অগ্রসর হতে রয়েছে আস্তে আস্তে। উনি বলতেছেন কাজ সব কি মানসুস, সিরতের মধ্যে আছে, সিরতে আছে কি মেসাল, আপনি যেখানে যেখানে উনি পরিবর্তন করেছেন প্রত্যেকটার মধ্যে উনি সিরতের হাওয়ালা দেন, এবং প্রত্যেকটার মধ্যে সিরতের ভুল হাওয়ালা, প্রত্যেকটাতে সিরতের ভুল হাওয়ালা। তবকাতে জোর বন্ধ করেছেন সিরতের হাওয়ালা দিয়ে দেয়, তবকাতে জোর বন্ধ হওয়া সিরতের দাবি, আসলে সিরতের মধ্যে তবকাতে জোর পক্ষে আছে বিপক্ষে নেই। উনি যেটার উদ্ধৃতি দিয়েছেন ওটা গলত, কবে কবে পড়ে রেখেছেন, দুই ঘটনাকে এক ঘটনার একটু আরেক ঘটনার একটু নিয়ে জোড়া তালি দিয়ে বলে ফেলছেন। এরকম যেখানে উনি পরিবর্তন এনেছেন তর্তিব হিসেবে না, উনি বলেন না যে তর্তিব তর্তিব নস, স্পষ্ট সিরতের মধ্যে আছে, দলিলের মধ্যে আছে স্পষ্ট বলছেন। আপনি আপনার বুঝ, আপনি বলেন যে এটা স্পষ্ট নাথের মধ্যে শরীয়তের দলিল স্পষ্ট আছে, এটা কি বিধানে হাত দেওয়া হয় কি হয় না? এবং এটা তো এমন একটা নীতি, দেখেন নীতি নির্ধারণ, নীতি নির্ধারণ এটা কি সোজা কথা? হ্যাঁ, নীতি নির্ধারণ শরীয়তের ক্ষেত্রে কি নীতি নির্ধারণ আছে? না, শরীয়ত নিজে নীতি নির্ধারণ করে দিয়েছে, না শরীয়ত কি হবে, নির্ধারিত নীতির মধ্যে উনি পরিবর্তন সাধন করছেন। এই কথা বলে কাম এ খায় কাম, এ খায় ইন্তজাম, মুশাওরা তো ইন্তজাম, ইন্তজাম মে সবকে সাথে মুশাওরা হতে, কাম কাম তো সিরিজ কথা হবে, ওর কাম বলে কাম কথা হবে। এটা আজকে আমি বুঝাবো না, আজকে একদম সময় নেই, এটা এক ঘন্টা যদি আলোচনা করা হয় আপনারাও কিছু না কিছু বুঝবেন ইনশাআল্লাহ, কিন্তু এমনি শুনতে কত সুন্দর শোনা যাবে এই কথা। আমি বললাম না, কারো শুনলে এটা বলবে ওয়াহ ওয়াহ ওয়াহ, আর আমি বসে বসে কাঁদছি এটা শুনে, কোথায় ঘোড়াতে হাত দেওয়া হচ্ছে কিভাবে। তো এই ধারা চলছে চলছে, এটা কোন এখন এই সব হালাত থেকে বোঝা যায় উনি সুরাতে মানতে চান না, এই জন্য মানতে চান না, সুরাতে ওনার বাঁধবে ওদের, এটা কেন বললেন? সুরের মধ্যে বড় বড় আলেম, ওনার ওস্তাদ, ওনার ওস্তাদ এবং ওনার বাপের ওস্তাদ, ওই বড় বড় আলেমরা সুরাতে এই সুরা মানবেন, তাহলে ওনারা তো এই কথা কেন বললেন, এটা বললেন না, উনি তো ওই মানতে কি নেই, রাজি নেই, ওনার হলো যেটা বুঝে আসলো সেটা বলবে, যেটা বুঝে আসলো সেটা বলবে। তো এই জন্য ভাইয়েরা, ওলামায়ে কেরামের হযরত মাওলানা সাদ সাহেবের সাথে কোনো শত্রুতা নাই, কোন শত্রুতা নাই। আর যারা নিজামুদ্দিন থেকে গিয়েছেন বড় বড় আলেমরা, ওনাদের সাথে ভিন্ন কোন দুস্তি আছে না? কোন দুস্তি উনি চিনল না আমাদেরকে, চিনল না আমাদেরকে। মাওলানা সাদ সাহেবের সাথে তো আমি দেখা করেছি নিজামুদ্দিনে, যখন উনি শুনেছেন শাহেখ আব্দুল ফাত্তাহ সাগরিত সাদার হাতে, উনি বলেছেন তুবা লিমান রাআহু ওমান রাআ মান রাআহু, শাহেখ আব্দুল ফাত্তাহ সাগরিত, ও শাহেখ আব্দুল ফাত্তাহকে যে দেখেছে তার জন্য খোশ খবরই, যে যে ওই লোককে দেখেছে যে শাহেখ আব্দুল ফাত্তাহ তার জন্য কি খোশ খবরই, এত খুশি হয়েছেন শুনে যে শাহেখ আব্দুল ফাত্তাহ সাগরিত। যাই হোক, আমি শেষ কথা যেটা বলছি যে কোন শত্রুতা ওলামা কেরামের মাওলানা সাদ সাহেবের সাথে কি নাই, কোন শত্রুতা নাই। শুধু দিনী দায়িত্বের জন্য বলা হচ্ছে। বাকি এখন বোঝার চেষ্টা করি, বুঝে না আসা যতক্ষণ বুঝে না আসে ততক্ষণ পর্যন্ত কমপক্ষে এতটুকু করি যে জবানটাকে কি করি নিয়ন্ত্রণ করি। জবান তো নিয়ন্ত্রণ করতে হয় সবসময়, এখনো করি, তাহলে গুণাটা কম হোক, অপরাধটা কি হোক কম হোক। দুই অপরাধের পরে তৃতীয় অপরাধ, যে তৃতীয় অপরাধের শত শাখা, কত শাখা, শত শাখা, শত শাখা, এই এক অপরাধ, এটা দিয়ে বিভক্তি, বিভক্তিকে যদি আমরা লাগামহীন বানাই তাহলে দিন রাত গুণা হতে থাকবে, হচ্ছে হচ্ছে। এই কেরানীগঞ্জ একটা ইস্তেমা হলো না? আচ্ছা আমি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যদি এই কাকরাইলের সুরার মধ্যে কোনো বিভক্তি না হতো, সবাই মিলে ফাঁসলা করে যে এই বছর মূল ইস্তেমা ছাড়া আর কোনো ইস্তেমা হবে না, তাহলে সবাই এটা মানত কি মানত না? তো এবার মানুষের কি সমস্যা ছিল, এটা কোন ন্যাক নিয়তে করা হচ্ছে ইস্তেমাগুলো আমাকে বলেন, কোন ন্যাক নিয়তে করা হচ্ছে? এখন করছে, কিন্তু ওই ইস্তেমা থেকে 30 জনের মতো একটা জমাত গেছে ইয়ের দিকে, এই আগারগাঁওয়ের দিকে এক মসজিদে গিয়েছে, ওই জমাতের অনেক সাথে ওই এলাকার, ওখানে গিয়ে ইমাম সাহেবকে, মুয়াজ্জিনকে, খাদেমকে, কমিটির লোকদেরকে, এক একজন সেক্রেটারিকে, এক একজন একদিকে নিয়ে মার, আজিব এই ইস্তেমা করে আসলে এখন মারছ? জিজ্ঞেস করছে কাকরাইলের পর্দা আছে কিনা, এটা কি এমন দোষ যেটার জন্য মারতে হয় কাউকে, মারা যায়? বলেন কাকরাইলের পর্চা, আপনার মুশকিল সাহেবের জমাত আসতে আপনারা জিজ্ঞেস করতেন না কাকরাইলের পর্চা? কেন জিজ্ঞেস করতেন? ওরা তো দিনের কথা নিয়ে আসছিল, ওরা তো দিনের কথা নিয়ে আসছিল মুশকিল সাহেবের লোকেরা, ওরা কি মসজিদে এসে গুনার কথা বলতো নাকি? তো ওদেরকে কেন, ওদের কাছে কেন কাকরাইলের পর্চা চাইতেন? কাকরাইলের পর্চা না দেখলে বের করে দিতেন, ওদের তো কোনো আকিদার ভুল ছিল না, ওদের তো আকিদার ভুল ছিল না, মুশকিল সাহেবের ওদের কোনো আকিদার ভুল ছিল না, ওরা কোনো অভিযানে হাত দেয় নাই, ওরা শুধু শৃঙ্খলার মধ্যে সমস্যা করছিল। তারপরে ওলামা একরাম বলেছে যে না, আমার কাছে এসেছিল মুশফিক সাহেব, কত বড় মুরব্বী মানুষ, কত অবদান তবলিগের কাছে, আমার কাছে এসেছিলেন, না বলছি না আপনি এই এই পদ্ধতিতে আপনি যায়েন না, সঙ্গ দিলে আমরা কেন, অবশ্য ওখানে কোনো আকিদার কোনো কিছু ছিল না, খালি শৃঙ্খলা জাতীয় কিছু বিষয় নিয়ে ওনার আপত্তি ছিল, ওই কারণে উনি ভিন্ন একটা, তো ওদেরকে বের করে দিয়েছেন আপনারা। এখন আপনারা এটা এতদিন কোন এটাতে জমাতের নামে কোনো কিছু ছিল, এখন নতুন করে শুরু করেছেন যখন এটাতের মানদণ্ড ক্ষুণ্ণ হয়ে গেছে, কারণ শরীয়ত বলেছে ইন্নামা তাওয়াতু ফিল মারুফ, এটাত হয় বৈধ কাজের মধ্যে, জায়েদের মধ্যে, না জায়েদে কোনো কি হয় না, এটাত হয় না, যেখানে এখন ওনার এটাত করা জায়েজ না সেখানে এখন ওই এটাতি নাম বের করেছেন আপনারা, আবিষ্কার করেছেন, তো নাম করে তো ভালোই করেছেন, এটা ভিন্ন নাম দিয়ে দিয়েছেন ভিন্ন, এটা তবলিগ না, এটা কিভাবে নিজেদের ঐতিহ্যবাহী নামকে বাদ দিয়ে দিলেন, এটা এটা আছে জামাত, এটা শরীয়তে বলে মানে যাদের এটা সহি ছিল ওখানে এটা বলে নাই, করেছে এটা কিন্তু বলে নাই, যেখানে এখন এটাতের ইয়ে শেষ, মানদণ্ড শেষ, সেখানে এসে এখন বলে এটা, তো আল্লাহর হস্তে হক মেনে একসাথ না হতে পারি ওই পরিমাণ ইমানি শক্তি যদি না থাকে, কমপক্ষে জবানকে নিয়ন্ত্রণ করি, এবং দুদিক থেকে বলবো আমি, যারা হকের উপরে আছেন তারাও, তারাও জবানকে নিয়ন্ত্রণ করেন। আপনি হকের উপরে থাকার মানে এই না যে আপনি ইচ্ছা মতো বলবেন, জিদাজিদি করবেন, জিদাজিদি করা কিন্তু গুনাহ। ওই যে থানবী রামচন্দ্রের ঘটনায় লিখেছেন না, আমাদের এক পূর্ব মনীষীর ঘটনা থানবী রামচন্দ্র লিখেছেন, যুদ্ধের ময়দানে, জেহাদের ময়দানে শত্রুকে কাবু করেছে, অনেক কষ্ট করে কাবু করেছে, কাবু করেছে, এখন তাকে শাস্তি দিবে ওই সময় সে থুতে মারছে মুখে, মুখে থুতে মারছে, রাগ উঠে না ওনার, রাগ উঠছে, রাগ উঠছে, চিন্তা করে ওরে ছেড়ে দিয়েছে, ছেড়ে আর বেঁধে রাখেন, তো কি ব্যাপার, এত কষ্ট করে আমার কাবু করলেন ছেড়ে দিলেন, তোমার তো কাবু করেছিলাম, শাস্তি দিব আল্লাহর জন্য, কার জন্য, আল্লাহর জন্য, তুমি যখন আমাকে থুতে মারছ তখন তোমার উপর আমার রাগ উঠছে, আমার কেন থুতে মারলো, এখন যদি আমি মারতাম তো আমার নকশে কাজ করতে আমার কেন ধুতে মারলো? আল্লাহর জন্য হলো, আল্লাহর জন্য হলো, এই জন্য ছেড়ে দিয়েছে। আরে তোমাদের দিন এরকম শিখায় তোমাদেরকে, এত সুন্দর শিক্ষা তোমাদের দিনে, সে ইমান গ্রহণ করেছে, ইসলাম নিয়ে এসেছে। তো আপনি হকের উপরে থাকলেও জিত করতে পারেন না, জিতাজিতি করবেন না, জবান জবানের নিয়ন্ত্রণ হারাবেন না, জবানের নিয়ন্ত্রণ হারা আপনার গুণ হবে, হকের উপরে থাকার স্বভাব পাবেন, কিন্তু জিতাজিতি করছেন, জবানের নিয়ন্ত্রণ হারাচ্ছেন, এটার জন্য গুণ হবে। এটা আমরা খেয়াল রাখি সবাই, আল্লাহ তারা আমাদের সবাইকে কবুল করেন, তৌফিক দান করেন। সবাই দোয়া করি, الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله আপনি মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, সকল মুমিন মুসলমানকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের অন্তরগুলোকে মিলিয়ে দেন, আমাদের অন্তরগুলোকে মিলিয়ে দেন, আমাদের আপসের মিল মহব্বত আগের মতো ফিরিয়ে আনেন, ইয়া আল্লাহ আপসের মিল মহব্বত আগের মতো ফিরিয়ে আনেন, আমাদের সবাইকে হক বোঝার তৌফিক দান করেন, হকের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক নসিব করেন, আল্লাহ দাওয়াত তাবলীগের এই কাজকে আপনি কবুল করেন, কিয়ামত পর্যন্তের জন্য মজবুত রাখেন, ইয়া আল্লাহ যেই ফাটল সৃষ্টি হয়েছে আপনি মেহরবানি করে দূর করে দেন, ইয়া আল্লাহ দূর করে দেন, বিভক্তিটা আপনি দূর করে দেন মাওলা, বিভক্তিটা দূর করে দেন, আমাদের সবাইকে আগের মতো মেহনত করার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ আমরা তো এখন মেহনত ছেড়ে দিয়ে একে অপরের বিরুদ্ধে লেগে আছি, আল্লাহ আপনি মেহরবানি করে আমাদেরকে ইসলাহ করে দেন, আমাদের গুণখাতাগুলো মাফ করে দেন, আমাদেরকে সংশোধন করে দেন, হকের ভিত্তিতে সবাইকে এক হওয়ার তৌফিক দান করেন এবং সবাইকে মিলে এই মেহনতের মধ্যে আবার লেগে যাওয়ার তৌফিক দান করেন। اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك وعبدك محمد صلى الله عليه وسلم يا الله সমস্ত ديني مركز ديني হেদায়েতের যত কেন্দ্র আছে আল্লাহ, যত মাদ্রাসা আছে, হেজখানা আছে, মুক্তব আছে, ইয়া আল্লাহ দ্বীনের খেদমতের যত ধরনের যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানগুলোকে আপনি রক্ষা করেন, ইয়া আল্লাহ সমস্ত জাগতিক শিক্ষার প্রতিষ্ঠানগুলোকে আপনি রক্ষা করেন, ওগুলোর মধ্যে আপনি হেদায়তের হাওয়া জারি করে দেন মাওলা, ইয়া আল্লাহ এই দেশকে আপনি রক্ষা করেন, পুরো মুসলিম বিশ্বকে রক্ষা করেন মাওলা, পুরো মুসলিম বিশ্বকে রক্ষা করেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম।
markazulhuda.com markazulhuda.com markazulhuda.com
সুপ্রিয় শ্রোতা, markazulhuda.com এর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইসলামই হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্ম, এ ধর্মের যারাই আগমন করেছে সকলেই চির শান্তির সন্ধান পেয়েছে।
এসো বন্ধু, ইসলামকে জানি, ইসলামকে মানি, ইসলামী জীবন করে চিরস্থায়ী শান্তি অর্জন করি।
অপসংস্কৃতির বিরুদ্ধে ইসলামী সংস্কৃতির প্রচারে markazulhuda.com
বিভিন্ন কারি সাহেবদের কণ্ঠে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত, হত্তানি ওলামায়ে কেরামের বিভিন্ন ওয়াজ, হাম তানাত ইসলামী সঙ্গীত অ্যালবাম, ওবমি মাদ্রাসার দরসি কিতাব সহ বিভিন্ন ইসলামিক বই, ইসলামিক ওয়েলপেপার, ইসলামিক এপ ইত্যাদি ডাউনলোড করতে এবং ইসলামিক প্রবন্ধ, নিবন্ধ ও গল্প, উপন্যাস পড়তে এবং বিভিন্ন মাসালা মাসায়েল জানতে ভিজিট করুন markazulhuda.com।
ধন্যবাদ।